বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 3 এপ্রিল 2014 এবং ফার্সি 14 ফারওয়ার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ, ভারত এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরান ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনাকে প্রত্যাখ্যান করেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ফের এক সপ্তাহের লকডাউনে বাংলাদেশ, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন ইরান ভ্রমণ। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা বৈঠকে আমেরিকার অংশ নেওয়ার দাবি নাকচ করেছে ইরান, বলছে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আগ্রাসী দেশগুলো পরিস্থিতির মধ্যে পড়েছে, তারা এখন মুক্তির পথ খুঁজছে, ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য। বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে হেফাজতকে মদত দিয়েছে বিএনপি ও জামাত, তথ্যমন্ত্রীর অভিযোগ। এবং তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বলেছেন নরেন্দ্র মোদি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আগামী সপ্তাহে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমেরিকা অংশ নেবে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে। আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসবে কিনা তা নিয়ে এই কমিশনের একটি ভার্চুয়াল বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের সঙ্গে চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, আর এতে সভাপতিত্ব করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। বৈঠকে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কারণে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করার পাশাপাশি এখন আর এ ব্যাপারে সময় নষ্ট না করার উপর গুরুত্ব আরোপ করা হয়। আমেরিকা শুক্রবারের বৈঠকে অংশ নিতে চাইলেও ইরানের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। তেহরান বলছে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে এই কমিশনের বৈঠকে অংশগ্রহণের যোগ্যতা তার নেই। আমেরিকাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরতে হবে। শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত হয়। যৌথ কমিশনের পরবর্তী বৈঠক আগামী মঙ্গলবার 13 এপ্রিল ভিয়েনায় অনুষ্ঠিত হবে, যেখানে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধিরা সশরীরে অংশ নেবেন। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে আমেরিকা যেমন কোন রকম আলোচনা ছাড়াই 2018 সালে তেহরানের বিরুদ্ধে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে, তেমনি এখন আলোচনা ছাড়াই তা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া আমেরিকার সঙ্গে তেহরানের কোন রকমের আলোচনা হবে না। পরমাণু সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে গতকাল একথা বলেছে। ওই সূত্র বলেছে, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবই প্রত্যাহার করতে হবে। এর ব্যতিক্রম হলে ইরান আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনা করবে না। ওই সূত্র প্রেস টিভিকে আরও বলেছে, ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি কর্মকর্তারা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরই শুধুমাত্র তেহরান পরমাণু সমঝোতার সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে। এক্ষেত্রে পরমাণু সমঝোতা বাস্তবায়ন বিষয়ক যৌথ কমিশন ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে ধারণা নিয়ে সামনে এগোচ্ছে তা গ্রহণযোগ্য হবে না, বরং সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুসরণ করতে হবে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা নিয়ে পাশ্চাত্যের সঙ্গে সৃষ্ট অচল অবস্থা কেটে যেতে শুরু করেছে। তিনি আরও বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা টেকনিক্যাল পর্যায়ে প্রবেশ করেছে। এর অর্থ হচ্ছে প্রাথমিক অচল অবস্থা কেটে গেছে, যা আশার আলো দেখাচ্ছে। সালেহি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ক্লাব হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, আগামী সপ্তাহে ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর সদর দপ্তরে টেকনিক্যাল আলোচনা শুরু হবে। তিনি বলেন, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকের মাধ্যমেই মূলত এই সুযোগ সৃষ্টি হয়েছে। আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসবে কিনা তা নিয়ে এই কমিশনের একটি ভার্চুয়াল বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি বলেছেন, সৌদি আরব ও তার মিত্র আগ্রাসনকারী দেশগুলো ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে। তিনি বলেন, ইয়েমেনে আগ্রাসনকারী দেশগুলো এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এ কারণে তারা এখন মুক্তির উপায় খুঁজছে। গতকাল সন্ধ্যায় ইয়েমেনের আল বাসিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেনারেল আতিফি এসব কথা বলেন। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা বিভিন্ন তথ্য ও সমন্বয়ের ভিত্তিতে কথিত আরব জোটের আগ্রাসনকে চ্যালেঞ্জ করে আসছি, যা রিয়াদ, ওয়াশিংটন, লন্ডন, প্যারিস ও তেলাবিবকে ক্ষুব্ধ করেছে। তবে তারা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বহাল রাখবে ততক্ষণ পাল্টা হামলার মুখে পড়বে। জেনারেল আতিফি বলেন, সৌদি আরব ও তার আরব মিত্র দেশগুলো ইয়েমেন যুদ্ধে পরাজয় স্বীকার করতে চায় না, কিন্তু তাদেরকে যারা যুদ্ধে জড়িয়ে দিয়েছে তারা এখন মুখ রক্ষার জন্য পালাতে চেষ্টা করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর রচিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বিএনপিকে নৈরাজ্য সৃষ্টিতে যুক্ত থাকা ও অপরাধীদের আড়াল করার অপচেষ্টার দুই অপরাধে অপরাধী বলে অভিহিত করেছেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বিএনপিকে নৈরাজ্য সৃষ্টিতে যুক্ত থাকা এবং অপরাধীদের আড়াল করার অপচেষ্টার এই দুই অপরাধে অপরাধী বলে অভিহিত করেছেন। বিএনপির দায়িত্বহীন রাজনীতি এবং অপরাধীদের লালন পোষণের কারণেই এই সমস্ত অপশক্তি মাথা চাড়া দেবার সুযোগ পায়, এমনটি উল্লেখ করেন হাসান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে বাসভবনে সীমিত সংখ্যক সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে প্রশ্নের জবাব দানকালে তিনি এসব মন্তব্য করেন। বিরোধী দলেরও দেশের প্রতি দায়িত্ব আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, আমি অনুরোধ জানাবো, কোনো ভুল দেখলে গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো কথা বলবেন না। বিএনপির মহাসচিবের মন্তব্য, সরকার সমর্থিত লোকেরাই সাম্প্রতিককালে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এবং নিপুণ রায়ের ফোনালাপ সরকারের বানানো। এর জবাবে ডক্টর হাসান বলেন, নৈরাজ্যের ঘটনাগুলো কারা ঘটিয়েছে তা পত্রপত্রিকা সহ সব গণমাধ্যমে আছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত হেফাজত ইসলামের বর্তমান নেতৃত্বের ব্যানারে এইসব ঘটানো হয়েছে, আর এদের মদত দিয়েছে বিএনপি ও জামাত। উস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়িতে হামলা, ধর্মপ্রাণ সাধারণ মানুষের ঘর বাড়িতে আগুন দেওয়া, মানুষের দলিলপত্র যেখানে সংরক্ষিত থাকে সেই ভূমি অফিসে আগুন দিয়ে দলিল দস্তাবেজ পুড়িয়ে দেওয়া, এগুলো 71-এর পাক হানাদার বাহিনী করত, এমনটি উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়। আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওবায়দুল কাদের বলেন, আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে। শিল্প কলকারখানা শর্ত সাপেক্ষে চালু থাকতে পারে। এদিকে লকডাউন প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দ্রুত বেড়ে যাওয়া করোনার সংক্রমণ রোধ করতে সরকার দুই তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে। প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয় এই ধরনের প্রতিষ্ঠানগুলো লকডাউন চলাকালে খোলা থাকবে। এছাড়া শিল্প কারখানাও খোলা থাকবে, যাতে শ্রমিকরা শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র ভুলে গেছেন, সেজন্য বাংলার মানুষের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হাকিম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলায় পরিবর্তনের জন্য প্রস্তুত রয়েছে বাংলার মানুষ, আসল পরিবর্তন চাচ্ছে বাংলার মানুষ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ শনিবার তারকেশ্বরে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আজ সোনারপুরেও এক সমাবেশে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, তিনি বলেন, দিদি, বাংলার যুব সমাজের সঙ্গে আপনাকে অন্যায় করতে দেব না। দিদির মাথা খারাপ হয়ে গেছে, তার প্রমাণই হলো তার 10 বছরের রিপোর্ট কার্ড। দিদি বলছেন, বিজেপির সমস্ত জনসভায় যে ভিড় হচ্ছে তা পয়সা দিয়ে করা হচ্ছে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই ভর দুপুরে কাঠফাটা রোদে আপনারা যে এসেছেন, সেজন্য কি আপনাদের পয়সা দেওয়া হয়েছে? বাংলার মানুষ পয়সার জন্য বিজেপির জনসভায় যায় এই কথা বলে আপনি বিজেপিকে নয় বাংলার জনতাকে অপমান করছেন বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে পাকিস্তানের একটি নৌবহর। এতে রয়েছে নৌবাহিনীর দুটি জাহাজ। এসব জাহাজ তিন দিন এই বন্দরে অবস্থান করবে। তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানি নৌবহর ইরানে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাকিস্তানি নৌবহরকে স্বাগত জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কর্মকর্তারা। ইরানের নৌবাহিনীর কর্মকর্তা রেজা শিবানি বলেছেন, পাকিস্তানি জাহাজ বখর প্রতি বছরই ইরানের বন্দর আব্বাসে নোঙর করে, কিন্তু গত বছর করোনা মহামারীর কারণে নিয়মিত এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়নি। শিবানি আরও বলেন, পাকিস্তানের নৌবহরের সঙ্গে আসা কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও মত বিনিময় হবে। তিন দিন অবস্থানের পর এসব পাকিস্তানি জাহাজকে বিশেষ মহড়ার মাধ্যমে বিদায় জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। রাশিয়া বলেছে, আমেরিকা ও তার নেটো মিত্ররা যদি রুশ সীমান্তের কাছে ইউক্রেনে আরও সেনা মোতায়েন করে, তাহলে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকে যাবে এবং পরিস্থিতির অবনতি ঘটবে। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকালের কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা যদি ইউক্রেনে সেনা মোতায়েন করে, তাহলে মস্কো তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে বাধ্য হবে। পেসকভ বলেন, এতে কোনো সন্দেহ নেই যে আমেরিকা যদি ইউক্রেনে আরও সেনা মোতায়েন করে, তাহলে রুশ সীমান্তের কাছে উত্তেজনা বাড়বে, ফলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে বাড়তি পদক্ষেপ নেওয়া হবে। তবে কি ব্যবস্থা নেওয়া হবে তিনি তা পরিষ্কার করেননি। তুরস্ককে অভিযুক্ত করে গ্রিস বলেছে, তুর্কি সরকার গ্রিসের পানিসীমায় অভিবাসী ভর্তি নৌকা পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে গ্রিসের এই দাবি তুর্কি সরকার সরাসরি নাকচ করে দিয়েছে। বিভিন্ন ইস্যুতে তুরস্ক ও গ্রিসের মধ্যে মতবিরোধ রয়েছে, বিশেষ করে ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম এবং গত বছর তুরস্ক থেকে হাজার হাজার শরণার্থীকে স্থল সীমান্ত দিয়ে গ্রিসে ঠেলে দেওয়ার ঘটনা নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাচি বলেন, তার দেশের উপকূল রক্ষীরা গতকাল কয়েক দফা অভিবাসী ভর্তি নৌকার মুখোমুখি হয়েছে। গ্রিসকে উস্কানি দিতে এই তৎপরতা চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। মিতারাচি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এসব অভিবাসীকে তুরস্ক থেকে পাঠানো হয়েছে। আমরা তুরস্ককে উস্কানি সৃষ্টি থেকে সরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের কারাগার থেকে গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ব্রিটিশ অস্ট্রেলীয় নাগরিক কাইলি মুরি গিলবার্ট ইরানে গুপ্তচর বৃত্তি চালানোর জন্য ইহুদিবাদ ইসরায়েলে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার রাজনৈতিক ভাষ্যকার টিম অ্যান্ডারসন এক কলামে একথা বলেছেন। এক্ষেত্রে মার্কিন গণমাধ্যম যে তথ্য দিচ্ছে তা মিথ্যা বলে নিন্দা জানিয়েছেন তিনি। অ্যান্ডারসন বলেন, মার্কিন গণমাধ্যম সত্য বলার ক্ষেত্রে অসততার পথ অনুসরণ করছে। টিম অ্যান্ডারসন হচ্ছেন অস্ট্রেলিয়ার সেন্টার ফর কাউন্টার হেজেমনিক স্টাডিজের পরিচালক। এর আগে ইরানের গণমাধ্যমও খবর দিয়েছিল যে গিলবার্ট ইরানের ভেতরে গুপ্তচর বৃত্তি চালানোর জন্য আড়াই বছর ইসরায়েলে প্রশিক্ষণ নিয়েছিলেন। অ্যান্ডারসন তার কলামে লিখেছেন, আমেরিকার নিউজ মোগল রুপার্ট মার্ডোকের সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি গুপ্তচর গিলবার্টের সাজাপ্রাপ্তির বিষয়ে ভুল তথ্য ছড়িয়েছে। গিলবার্ট গত বছরের শেষ দিকে ইরানি কারাগার থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। মার্কিন গণমাধ্যম দাবি করেছে, বিনা কারণে গিলবার্ট ইরানের কারাগারে দুজক বাস করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের উপর থেকে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তেহরান তা প্রত্যাখ্যান করেছে। পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের এ সংক্রান্ত বিবৃতির প্রতিক্রিয়ায় ইরান তার অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের ওপর থেকে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তেহরান তা প্রত্যাখ্যান করেছে। পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের এ সংক্রান্ত বিবৃতির প্রতিক্রিয়ায় ইরান তার অবস্থানের কথা জানিয়ে দিল। এই কমিশন এরকম একটি ধারণা নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে। গতকাল পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল উপস্থিত ছিলেন। এছাড়া চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও ইরানের প্রতিনিধিরা এতে অংশ নেন। যৌথ কমিশন পরবর্তী বৈঠক আগামী মঙ্গলবার ভিয়েনায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়। বৃথা সময় নষ্ট না করে কি করে দ্রুত ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা যায় সে বিষয় সহ আরও বিভিন্ন বিষয়ে ভিয়েনা বৈঠকে আলোচনা হবে। ইরানের একটি সূত্র জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির নির্দেশ অনুসারে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন কাজ শুরু করবে। সূত্রটি আরও জানিয়েছে, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশন ধাপে ধাপে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে পরিকল্পনা এগিয়ে নেয়ার কথা বলছে এবং আমেরিকার সঙ্গে ইরানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ আলোচনার যে কথা বলছে ইরান তা মানবে না। পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবই প্রত্যাহার করতে হবে। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বিবৃতির ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া থেকে দুটি বিষয় উঠে এসেছে যা কিনা পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, পরমাণু সমঝোতার গঠন কাঠামো অনুযায়ী ইরান তার অধিকারের ব্যাপারে কোনো ছাড় দেবে না, কেননা এটি একটি বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তি যার প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন রয়েছে। দ্বিতীয়ত, বর্তমান অচল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ইরান যৌক্তিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি থেকে সরে আসবে কিনা সেটাই এখন প্রশ্ন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমেরিকাকে শুধু মুখের কথায় নয় কিংবা কাগজে লিখিত আকারে নয় বরং বাস্তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, তবেই ইরান এতে ফিরে আসবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে চলায় সরকার 5 এপ্রিল থেকে এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে। এদিকে নতুন করে লকডাউন নিয়ে বিভিন্ন মহল মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবেলায় আগামী 5 এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া দুপুর 12:30 দিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেনও অনুরূপ সিদ্ধান্তের কথা জানান।
দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার দু তিন দিনের মধ্যেই সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য, এবং সেক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
তবে আসন্ন রমজানকে সামনে রেখে লকডাউনের ঘোষণায় হঠাৎ করেই দুপুর থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে, আর তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ক্রেতা সাধারণ।
চালের দাম বেশি, ডালের দাম বেশি, চিনি সবকিছুই দাম বেশি, আর এখন যে পরিস্থিতি করোনা, এভাবে যদি মানে জিনিসের দাম বাড়ে তাহলে আমরা চলবো কিভাবে?
আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য খুবই কষ্টকর অবস্থা।
এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 2 সপ্তাহের জন্য 18 দফা নির্দেশনা জারি করেছে সরকার। এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সে দেশের সরকার। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্সের নাগরিকরাও আপাতত যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। আগামী 9 এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময়ের আগে যারা এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছেন কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলে ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে। যুক্তরাজ্যে বসবাসকারী যেসব বাঙালি এখন বাংলাদেশে অবস্থান করছেন তারাও নতুন নিয়মের কারণে যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী যুক্তরাজ্যে গমন করে থাকে। ব্রিটিশ সরকারের নতুন নিষেধাজ্ঞায় বিপদে পড়তে চলছেন এইসব শিক্ষার্থীরাও।
শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণে।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রিজওয়ান হোসেন।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। আমরা ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশগুলো সফরে গত কয়েক সপ্তাহ আমরা বুশের প্রদেশের বুশের শহর এবং তার আশেপাশের পারস্য উপসাগরীয় নীল জলের প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়ায় দীপ্ত আরও বহু নিদর্শনের সঙ্গে পরিচিত হয়েছি।
গত আসরের সূচনাতেই আমরা গাব্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন এখন যে গাব্যে হলো এক ধরনের হাতে বোনা কার্পেট। বুশের প্রদেশের অন্যতম প্রধান হস্তশিল্প এই গাব্যে। এগুলো সাধারণত গেনাভে এবং দস্তেস্তান নামের গ্রামীণ অঞ্চলে বোনা হয়। গাব্যে এই বুশের প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য।
গাব্যে দুই ধরনের আছে। বুশেরের গাব্যগুলোতে ব্যবহৃত নকশায় সৃজনশীলতা, রুচি এবং চারপাশের জীবন, পরিবেশ ও প্রকৃতির চিত্র ফুটিয়ে তোলার একটা ঐতিহ্য রয়েছে। এগুলো দীর্ঘদিনের জীবনবোধ ও অভিজ্ঞতায় সমৃদ্ধ এখানকার স্থানীয় শিল্পীদেরই চিন্তার ফসল। যাই হোক, আজ আমরা যাব এখানকার তাঙ্গেস্তান এলাকার দিকে। সেখানকার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, স্থাপনা সহ অন্যান্য নিদর্শনের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
বুশের প্রদেশে পর্যটনের জন্য রয়েছে বিচিত্র আকর্ষণ, প্রাকৃতিক দিক থেকে যেমন, তেমনি ঐতিহাসিক দিক থেকেও। গেনাভে, দেইলাম, দেইর, কাঙ্গন এবং বোরোজন, খরমুজ, দাস্তেস্তান এবং তাগেস্তান প্রভৃতি শহর ও বন্দরের প্রত্যেকটি অনন্য প্রাকৃতিক ও ঐতিহাসিক বিচিত্র বৈশিষ্ট্যে সমৃদ্ধ। মূল্যবান ও ঐতিহাসিক এইসব নজিরবিহীন নিদর্শন দেখতে ও উপভোগ করতে সর্বদাই পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে ইরানের শীত ঋতু জুড়ে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্থানীয় পর্যটকদের বেশি বেশি স্বাগত জানাই এইসব শহর, বন্দর, নগর। সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা তাঙ্গেস্তানের দিকে যাত্রা করব সবার আগে। এই তাঙ্গেস্তানের নাম সংগ্রাম ও প্রতিরোধের সাথে জড়িয়ে আছে। এই বুশেরের গর্ব জাতীয় বীরের শিরস্থান অর্জন করেছেন রাইস আলী দেলোয়ারি।
এটা জেনে রাখা ভালো যে তাঙ্গেস্তান শহর বুশের প্রদেশের অন্যতম নামকরা ও সমৃদ্ধ পর্যটন শহর। বুশের প্রদেশের এই তাঙ্গেস্তানেই সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা ঘটে, কারণ এর উপকূল এবং উপকূলীয় বনাঞ্চল। একইভাবে এখানকার সমতল ভূমি আবার পার্বত্য অঞ্চলও যথেষ্ট দৃষ্টিমনোহর। ঐতিহাসিক আকর্ষণগুলোর পাশাপাশি এইসব প্রাকৃতিক আকর্ষণ এই এলাকার প্রতি পর্যটকদের ভালো লাগার মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিওর এ তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। তাঙ্গেস্তান ঘুরে বেড়াচ্ছিলাম আমরা, এবারে এই প্রদেশের অন্য একটি বন্দর নগরীর দিকে যাব। এই বন্দর নগরীটির নাম হল দেলওয়ার। বুশের শহর থেকে দেইর বন্দরের দিকে যাত্রা করলে আনুমানিক 40 কিলোমিটার গেলেই দেলওয়ার বন্দর নগরীতে পৌঁছে যাওয়া যাবে। অভিধানে দেলোয়ার অর্থ হল সাহসী। ইরানের ইতিহাসে এই দেলোয়ারের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এই দেলোয়ার ইরানের ভাগ্য নির্ধারণী বহু ঘটনা দুর্ঘটনার সাক্ষী। এই শহরের পশ্চিমে রয়েছে পারস্য উপসাগর আর পূর্বে রয়েছে জাগ্রোস পর্বতমালা। দেলোয়ারের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে রাইস আলী দেলোয়ারির বাড়ি ও জাদুঘর।
তাঙ্গেস্তানি যোদ্ধা রাইস আলী দেলোয়ারির নাম বুশেহরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা। প্রথম বিশ্বযুদ্ধের সূচনাকালে পারস্য উপসাগরে যখন ঔপনিবেশিক বাহিনীর উপস্থিতি ছিল, সে সময় তিনি এবং তার সঙ্গী সাথীরা স্বদেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। রাইস আলী দেলোয়ারি মাত্র 24 বছর বয়সেই ইরানের দক্ষিণাঞ্চলের বিদ্রোহে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। 1915 সালের আগস্ট মাসে কোনো রকম সতর্কতা কিংবা যুদ্ধের পূর্ব ঘোষণা ছাড়াই ব্রিটিশ সেনারা বুশহরে প্রবেশ করেছিল। প্রকৃতপক্ষে পার্সিয়ান উপসাগরীয় দ্বীপপুঞ্জ দখলের পরে আসে বুশের দখলের পালা। এই বুশের শহর ছিল বাণিজ্যিক লেনদেন এবং পণ্য রফতানি ও আমদানির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ নিয়ে আমরা কথা বলবো একটু পরে। আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। বলছিলাম বুশেরের গুরুত্বের কথা। তাঙ্গিস্তান এলাকার আত্মমর্যাদা সম্পন্ন মানুষেরা যখন জানতে পারল উপনিবেশবাদীরা বুশের দখল করতে আসছে, তখন তারা রাইস আলি দেলওয়ারির নেতৃত্বে ব্রিটিশ উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দখলদারি পদক্ষেপের পথে মারাত্মক দেয়াল তৈরি করে। রাইস আলি দেলওয়ারি অনেক ত্যাগ স্বীকার করেন এবং ব্যাপক বীরত্ব প্রদর্শন করে শেষ পর্যন্ত শাহাদত বরণ করেন। এই যে দেলওয়ারি জাদুঘর, এটি ছিল রাইস আলি দেলওয়ারির বাসভবন। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার সংস্থা এই মহাবীরের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে তাঁর বাসভবনটিকে জাতীয় নৃতত্ব জাদুঘরে পরিণত করে। এই জাদুঘর এখন গ্রামীণ ঐতিহ্য বিষয়ক বিচিত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে রূপান্তরিত হয়েছে।
১৯০৭ খ্রিস্টাব্দে অর্থাৎ কাজার শাসনামলে এই জাদুঘর ভবনটির ব্যাপক সংস্কার করা হয়। প্রায় ৩৭৫০ বর্গমিটার আয়তনের এই ভবনটিতে রয়েছে ২৩টি কক্ষ। খোলামেলা আঙিনার চারপাশের এইসব কক্ষ একটির সঙ্গে একটি লাগোয়া। গ্রিলযুক্ত জানালার গ্লাস এবং পুরো ভবনে অসংখ্য জানালার অস্তিত্ব জাদুঘরটিকে আরও বেশি দর্শনীয় করে তুলেছে। এই যে ভবনের মাঝখানে খোলা আঙিনার কথা বললাম, সেখানে বেশ কিছু গাছগাছালিও রয়েছে যা পুরো প্রাকৃতিক পরিবেশকে উপভোগ্য করে তুলেছে। তো এ নিয়ে আমরা পরবর্তী আসরে আরেকটু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ।
যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর একদম সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
ইরান ভ্রমণ শুনলেন আপনারা, এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, ৩ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সচিব সহ স্বাস্থ্যের শীর্ষ কর্মকর্তারা করোনা আক্রান্ত, রাজনৈতিক অঙ্গনেও ছড়াছড়ি। কালের কণ্ঠ। ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন ঘোষণা, যুগান্তর। করোনা রোগীতে ঠাসা সব শয্যা, ফিল্ড হাসপাতাল জরুরি, যুগান্তর। ঘুষ না দেয় বিআরটিসি বাস বন্ধ, ইত্তেফাক। মেডিকেল ভর্তি পরীক্ষা সামাজিক দূরত্বের একই হাল, মানব জমিন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে শিবিরের যোগসূত্র, সমকাল। লকডাউনে চালু থাকবে শিল্প কারখানা, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। মোদীর সঙ্গে যোগী, ভোট তৃতীয়ার আগে শনিতে প্রচারে জোর পদ্ম শিবিরের, আনন্দবাজার পত্রিকা। হারবে বুঝেই ইভিএম বদলে চক্রান্ত করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ যশবন্ত সিনহার, সংবাদ প্রতিদিন। হাই ভোল্টেজ প্রচারে মোদি যোগী, পাল্টা মমতা অভিষেক আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আগামী সোমবার থেকে বাংলাদেশে আরও এক সপ্তাহের জন্য লকডাউন শুরু হতে যাচ্ছে। তবে অনেকে দাবি জানিয়েছেন লকডাউন যেন অপরিকল্পিত না হয়। কেন এই বক্তব্য?
আপনাকে ধন্যবাদ। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে বাংলাদেশে আবারও লকডাউন দেওয়া হচ্ছে আগামী সোমবার থেকে। এই লকডাউন সারা দেশে চলবে। লকডাউন দেওয়া হচ্ছে মূলত এই কারণে যে গতকাল শুক্রবার বাংলাদেশে প্রায় 7,000 ব্যক্তিকে করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে, এছাড়া 50 জন মারা গেছে। গতকালের এই শনাক্তের সংখ্যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ। এই সমস্ত কারণে লকডাউন দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে যে লকডাউন দিয়ে মানুষজনকে যদি ভিড় থেকে বিরত রাখা যায় তাহলে হয়তো করোনার বিস্তার ঠেকানো সহজ হবে। কিন্তু মানুষ অনেকেই উদ্বিগ্ন এই কারণে যে লকডাউনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যে এক এক জায়গায় এক এক রকমের ঘটনা, কোথায় কিভাবে লকডাউন পালন করা হবে, তারপরে বাজার ঘাট চলবে কি চলবে না, কয়টা পর্যন্ত চলবে, এর পরিষ্কার কোনো দিক নির্দেশনা প্রথম দিকে ছিল না। বাজার ঘাট বন্ধ করার কথা বলা হলেও তা কিন্তু পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। আবার এটাও ঠিক যে পরিপূর্ণভাবে যখন বাস্তবায়ন করা হবে তখন বাংলাদেশের অর্থনীতি যেহেতু অনেকটা দুর্বল অর্থনীতি, ছোট অর্থনীতির দেশ, সে কারণে জনজীবন কিভাবে চলবে তার একটা ব্যবস্থা কিন্তু থাকা দরকার। এরকম অনেকগুলো ব্যাপার আছে যেখানে লকডাউনের নামে একরকমের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই সমস্ত কারণে অনেকেই দাবি করছেন যে লকডাউন দেওয়ার আগে যেন বাংলাদেশ সরকার পর্যাপ্ত প্রস্তুতি নেয় এবং লকডাউন দেওয়ার পরে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তবে লকডাউন দিলে করোনা ভাইরাস কতটা নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। তবুও যেহেতু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত মানতে হবে।
পারস্য উপসাগরীয় এলাকা থেকে আমেরিকা তাদের সামরিক শক্তি কমাচ্ছে, কি কারণে আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে আপনার মনে হয়?
জি, পারস্য উপসাগরীয় এলাকা থেকে আমেরিকা তাদের সামরিক শক্তি কমিয়ে নিচ্ছে বলে খোদ মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে। এবং তাদের খবর অনুযায়ী সৌদি আরবের কোনো কোনো বিমান ঘাঁটি থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হচ্ছে, তারপরে পারস্য উপসাগর থেকে বিমানবাহী যুদ্ধ জাহাজ সরিয়ে নেওয়া হচ্ছে, সৌদি আরবে মোতায়েন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নেওয়া হচ্ছে, হয়তো মধ্যপ্রাচ্যের আরো আরো দেশ থেকে সরিয়ে নেওয়া হবে। কেন সরিয়ে নেওয়া হচ্ছে এর অনেকগুলো কারণ থাকতে পারে। একটি কারণ হচ্ছে এই যে সৌদি আরবের সাথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত যে সম্পর্ক ছিল, জো বাইডেনের সাথে সৌদি আরবের সেই রকম সম্পর্ক নেই, এটি আমরা বেশ আগে থেকেই জানতে পারছি। পাশাপাশি জো বাইডেন ইয়েমেন যুদ্ধকে ওন করেন না বলে তিনি ঘোষণা দিয়েছেন, তিনি এই যুদ্ধের পক্ষে নন। অথচ এই যুদ্ধ কিন্তু আমেরিকা এবং পাশ্চাত্যের অস্ত্র গোলা বারুদ ব্যবহার করেই সৌদি আরব চালাচ্ছে, এবং সৌদি বিমান ঘাঁটিগুলো যেহেতু ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে এবং সৌদি বিমান ঘাঁটিগুলোর নিরাপত্তা দেয় মূলত মার্কিন এই সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তো সৌদি আরবের বিমান ঘাঁটিগুলো যেহেতু ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, জো বাইডেন যেহেতু এরকম চান না, হয়তো সেটি একটি কারণ হতে পারে। আবার আরেকটি বিষয় হচ্ছে যে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন একেবারেই যে কোনো রাষ্ট্রীয় শক্তির চেয়ে দুর্বল একটা অবস্থানে, তো তাদের বানানো ড্রোন ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারছে না সৌদি আরব, এবং সেই সমস্ত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারছে না মূলত আমেরিকার অস্ত্র, অর্থাৎ সৌদি আরবের অস্ত্র মানেই তো আমেরিকা থেকে পাওয়া অস্ত্র। এখানে মার্কিন অস্ত্র কিন্তু তাহলে এখন প্রশ্নের মুখে তাদের কার্যকরী তাদের ক্ষমতা নিয়ে। এখন সৌদি আরব থেকে তাদের অস্ত্র সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়ে একরকমের মুখ রক্ষার একটা ব্যাপার হতে পারে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বিজেপি গেট লস্ট, ওরা পচা, বাংলা দখল করতে চায়। রায়দিঘিতে বিজেপিকে কটাক্ষ মমতার, আজকালের এশিয়ার নামের খবরে লেখা হয়েছে। আজ রায়দিঘিতে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো। সভার শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দেন মমতা। বিজেপি ধর্মের রাজনীতি করছে বলে এদিন অভিযোগ করেন তিনি। আইএসএফ বিজেপিকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, হায়দরাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে আর ফুরফুরা শরীফের এক চ্যাংড়াকে নিয়ে কয়েক কোটি টাকা খরচ করে ধর্মীয় স্লোগান দিচ্ছে আর হিন্দু মুসলমানে ভাগাভাগে চেষ্টা করছে, মুসলমানের ভোটটাকেও ভাগাভাগের চেষ্টা করছে। বিজেপির বিরুদ্ধে সুর ছড়িয়ে তিনি বলেন, বিজেপি পুলিশের ড্রেস পরিয়ে ফেক পুলিশ নিয়ে গ্রামের লোককে ভয় দেখাচ্ছে। তারপরে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে তিনি বলেন, বিজেপি গেট লস্ট, ওরা পচা। বিজেপির বিরুদ্ধে টাকা নিয়ে ভোট করানোর অভিযোগ করেন তিনি। হারবে বুঝেই ইভিএম বদলে চক্রান্ত করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ যশবন্ত সিনহার। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, নন্দীগ্রামে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আরও একটি আসন থেকে লড়ার সুযোগ খুঁজছেন। এক তারিখ নন্দীগ্রামে ভোট হয়ে যাওয়ার পর থেকে একাধিকবার এ দাবি তুলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তার জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করেছে যে অন্য কোনো আসন থেকে তাঁর লড়াইয়ের কোনো সম্ভাবনা নেই, কারণ নন্দীগ্রামেই জিতছেন তৃণমূল সুপ্রিমো। তবে বিজেপির এই বক্তব্যে এখনও বিরাম নেই। এবার তার পাল্টা জবাব দিয়ে তৃণমূলের আরেক মুখপাত্র যশবন্ত সিনহা বললেন, মিথ্যের চর্চা চলছে বিজেপির অন্দরে, মাইন্ড গেমসে আমাদের মনোবল ভাঙার চেষ্টা চলছে, এ বিষয়ে জনগণকে সতর্ক করছি, সেসব মাইন্ড গেমস রুখে দিতে আমরা প্রস্তুত। মোদীর সঙ্গে যোগী, ভোট তৃতীয়ার আগে শনিতে প্রচারে জোর পদ্ম শিবিরের, আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে দুদফার ভোট মিটে গেছে, আগামী 6 এপ্রিল ভোট তৃতীয়ার আগে ফের প্রচারে জোর দিতে চলেছে বিজেপি। আজ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি নির্বাচনী জনসভা করলেন, আর আজকাল লেখা হয়েছে রাজ্যে মোদী যোগী পাল্টা মমতা অভিষেকের প্রচার। আজ পশ্চিমবঙ্গে হাই ভোল্টেজ নির্বাচনী সভা হল তৃতীয় দফার ভোটকে সামনে রেখে। পশ্চিমবঙ্গে ভোটে এগিয়ে মমতা তৃণমূল, বিভিন্ন দৈনিকে প্রকাশিত এ খবরে বলা হয়েছে, ভারতে নির্বাচন চলাকালে বুথ ফেরত জরিপ নিষিদ্ধ, তবে নির্বাচন শুরুর আগ পর্যন্ত করা বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে আসন কমলেও পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। নিয়মিত পরিবেশনা কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরান ইরাক যুদ্ধের চতুর্থ বছরে চালানো বদর অভিযানের অর্জনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ওই অভিযান পরবর্তী পরিস্থিতি নিয়ে সংক্ষেপে আরো কিছু কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বদর অভিযানে ইরান সাফল্য লাভ করার পর প্রাচ্য ও পাশ্চাত্যে ইরাকের পৃষ্ঠপোষক দেশগুলো এই সিদ্ধান্তে উপনীত হয় যে ইরাককে শুধুমাত্র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা করে ইরানের অগ্রগতি রোধ করা যাবে না। ইরানি যোদ্ধারা ইমানি চেতনায় উজ্জীবিত ছিলেন বলে তারা সামান্য অস্ত্রশস্ত্র নিয়েই শত্রুর বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করতে সক্ষম হন। কিন্তু ইরাকিদের মধ্যে সে চেতনার অভাব থাকার কারণে তারা অত্যাধুনিক সমরাস্ত্র দিয়েও যুদ্ধক্ষেত্রে তেমন কোনো সাফল্য পাচ্ছিল না। এই অবস্থায় যুদ্ধক্ষেত্রে পেরে উঠতে না পেরে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিভিন্ন শহরে ব্যাপক হারে বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। বাগদাদের পরিকল্পনা ছিল এই যে এসব হামলায় ব্যাপক হারে বেসামরিক নাগরিক নিহত হতে শুরু করলে ইরানের জনগণই তাদের সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত হবে এবং তারা যে কোনো উপায়ে যুদ্ধ বন্ধ করার জন্য তেহরানের উপর চাপ সৃষ্টি করবে।
কিন্তু ইরাকের এই ঘৃণিত পদক্ষেপের ফল হয় উল্টো। ইরানি জনগণ ১৯৮৫ সালে এক গণভোটে অংশ নিয়ে যুদ্ধের ব্যাপারে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের সিদ্ধান্তের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। তারা বলেন, যুদ্ধের ব্যাপারে ইমাম যে সিদ্ধান্ত নেবেন সেটি চূড়ান্ত এবং এ ব্যাপারে জনগণের আর কোনো বক্তব্য থাকবে না। ওদিকে ইরাকের সাদ্দাম সরকার যখন ইরানের বেসামরিক অবস্থানে এবং পারস্য উপসাগরের তেল ট্যাঙ্কারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছিল, তখন বাগদাদের প্রতি প্রাচ্য ও পাশ্চাত্যের সামরিক সহযোগিতা আরও বেড়ে যায়। কথিত শান্তি ও মানবাধিকারের রক্ষক এসব পশ্চিমা দেশ ইরাক সরকারের অপরাধযজ্ঞের ব্যাপারে সম্পূর্ণ নিরাপত্তা অবলম্বন করে। তারা উল্টো সাদ্দামকে সর্বাত্মক সহযোগিতা করে এবং বাগদাদের হাতে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র পর্যন্ত তুলে দেয়।
ইরাক ইরান যুদ্ধের শুরু থেকে যেসব দেশ বাগদাদের সমরাস্ত্রের চাহিদা পূরণ করেছে সেগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। ১৯৮৩ সালের গ্রীষ্মকাল থেকে এই সাহায্যের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষ করে ইরানে বোমাবর্ষণ করার জন্য ফ্রান্স সরকার ইরাকের হাতে যেসব মিরেজ জঙ্গি বিমান তুলে দিয়েছিল সেগুলো ১৯৮৮ সালে যুদ্ধ শেষ হওয়ার পরও ইরাক ব্যবহার করে। ফ্রান্সের সমরাস্ত্র পেয়ে ইরাকি বাহিনী তাদের দেশ থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে অবস্থিত হরমুজ প্রণালীতে পর্যন্ত অভিযান চালানোর সাহস পায়। বিশেষ করে ইরাকের টার্গেট ছিল ইরানের তেল ট্যাঙ্কারগুলোর যাতায়াত স্তব্ধ করে দিয়ে এদেশের রপ্তানি আয়ে ধস নামানো।
ইরাকি বাহিনী যুদ্ধের শেষ চার বছরে পারস্য উপসাগরে ইরানের বিভিন্ন রকমের জাহাজে হামলা জোরদার করে, ফলে ওই উপসাগরে ইরান ও ইরাকের মধ্যে তেল ট্যাঙ্কারের যুদ্ধ শুরু হয়ে যায়। সাদ্দাম বাহিনী একই সঙ্গে ফ্রান্সের অত্যাধুনিক মিরেজ জঙ্গি বিমান ব্যবহার করে ইরানের ফজর জাম গ্যাস শোধনাগারে হামলা চালায়। পাশাপাশি ফ্রান্স তার সর্বাধুনিক প্রযুক্তির রাডার ব্যবস্থা ইরাকের সাদ্দাম সরকারের হাতে তুলে দেয়। এই ব্যবস্থা ব্যবহার করে ইরাকি বাহিনী তাদের অবস্থানগুলোর দিকে এগিয়ে যাওয়া ইরানি পদাতিক বাহিনীর গতিবিধি আগেভাগে টের পেয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর ফাঁস হয়ে পড়া কাগজপত্র থেকে জানা যায়, ফরাসি শাসকরা এসব সমরাস্ত্র সাদ্দামের হাতে তুলে দেওয়ার বিনিময়ে বাগদাদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে।
ফ্রান্স সরকার শুধুমাত্র যুদ্ধের শেষ বছরগুলোতে ইরাকের কাছ থেকে সমরাস্ত্র বিক্রি বাবদ ১,১০০ কোটি ডলার অর্থ হাতিয়ে নেয়। ইউরোপের অন্যান্য দেশের কাছ থেকেও সাদ্দাম সরকার সমরাস্ত্র লাভ করে এবং এসব দেশের সাহায্যে ইরাক তার ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নেয়। ফরাসিরা এমন সময় সাদ্দামকে সহযোগিতা করছিল যখন এ যুদ্ধের দায়ীপক্ষকে তা তাদের জানাচ্ছিল এবং তারা জানত যে ইরাক ইরানের উপর আগ্রাসন চালানোর কারণে এ যুদ্ধ শুরু হয়েছে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শুনলেন।
আপনারা এই অনুষ্ঠান শুনছিলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। ভিয়েনা বৈঠকে আমেরিকার অংশ নেওয়ার দাবি নাকচ করেছে ইরান, বলছে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আগ্রাসী দেশগুলো পরিস্থিতির মধ্যে পড়েছে, তারা এখন মুক্তির পথ খুঁজছে, ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য। বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে হেফাজতকে মদদ দিয়েছে বিএনপি ও জামাত, তথ্যমন্ত্রীর অভিযোগ। এবং ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এ দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রোতাবন্ধুরা, বিদায় নেওয়ার আগে আমাদের অনুষ্ঠানের সময়সূচি, মিটার ব্যান্ড ও ফ্রিকোয়েন্সি জানিয়ে দিচ্ছি। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com, আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 0098212205-3273। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.